এরপরে 1960 সালে বাবা তার মৌনত্ব ভঙ্গ করলেন আর শক্তি কুমার পাঠক অর্থাৎ আমার শ্বশুর শক্তি চক্রবর্তী নয়, তিনি বাবাকে এসে প্রণাম করলেন। ইতিমধ্যে মাঝখানে একটা কথা ছেড়ে গিয়েছি, ওনাকে দেখতে গিয়েছিলাম যখন, তখন তিনি সুস্থ হয়ে বসেই কথা বললেন আমার সঙ্গে। নানান রকম কথা বলতে বলতে, এইটাই মানুষের দুর্বলতা, আমাকে বললেন, আচ্ছা মরে যাওয়ার পর যখন পুরানো হয় তখন লাগে? আমি হেসে বললাম, আপনার নখটা কেটে যদি ফেলে দেন তারপরে কেউ যদি সেটা হামানদিস্তি দিয়ে ছেঁচে আপনার লাগবে? না তা লাগবে না। তাহলে এরকম কথা বলছেন কেন বলে আমি একটু বিদ্রুপ করলাম। বলতে গেলে যে আমি তো জানি আপনি অভেদানন্দর শিষ্য, তা অভেদানন্দর মৃত্যুর পর লাইফ বিয়ন্ড ডেথ পড়েননি? আমি মৃত্যুর পর পরে বাংলাটা বলছি, বলিনি লাইফ বিয়ন্ড ডেথ
অরিজিনাল।
উনি বললেন, আমি তা না আমি তো পড়িনি। আনন্দ, আপনি তাহলে খুব বাবা অভেদানন্দর ভালো সন্তান, এই আপনি আগেকারের গ্র্যাজুয়েট বলে কত কথা শুনি, আর ওইটাই পড়েননি? ওটা পড়ে নেবেন তাহলেই জানতে পারবেন। উনি বললেন, না না বল, যাই হোক আমি ও পাগলের মতন লাইফ বিয়ন্ডের মৃত্যুর পর পরে নয়, যেটা ট্রান্সলেট করা ইন বেঙ্গলি, আমি পাগলের মতন বলতে আরম্ভ করলাম, যেটা আমার স্বভাবেই বলতে গেলে। শোনার পর প্রায় ঘন্টাখানি ধরে বললাম, এটা আর কি কি বললাম আর ব্রডলি ডিসকাস করছি না। তখন তিনি বললেন, তুমি দীক্ষা নাও না কেন? কেমন করে আস্তে আস্তে আমি ওই দিকে আগিয়ে যাচ্ছি দীক্ষার দিকে, তাও তখন জানি না। আমি একটা অবহেলা করেই বললাম, আমাকে কে দীক্ষা দেবে, আর আমি ও সবাই একটা দীক্ষা নিতে পারবো। হঠাৎ উনি বললেন, আচ্ছা তাহলে বাবার কাছে, আমি তা তিনি আমাকে দেবেন কেন? বলেন, আচ্ছা আমি বলব। তারপরে তিনি নিজে এসে বলেছেন, আমাদের আচার্যদেবকে দিয়ে বলিয়েছেন, আমার সেজশালী আচার্যদেবের স্ত্রী তাকে দিয়ে বলিয়েছেন, তিন জায়গাতেই বাবা উত্তর দিয়েছেন, যার কথা সে বলবে তোদের, অর্থাৎ দীক্ষা প্রার্থনা করতে হয়, প্রার্থনা না করলে দীক্ষা হয় না, তা আমাকে যেন জোর করিয়ে প্রার্থনা করিয়ে নেওয়ার ব্যবস্থা হল, এইটা গুরু কৃপা। এরপরে শক্তিদে আমাকে একটা চিঠি লিখলেন, আমি চিঠিটা পেয়েই, সে তখন ছিল বর্ষাকাল, মাথায় জল ঢেলে চলে এলাম সস্ত্রী। ওখানে মনের মধ্যে একটা কুটভাব ছিল, যাকে বাংলায় বলে প্যাঁচ, কারণ স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে আধ্যাত্মিক জগৎ বলে তখন শক্তিটা আরও বেশি হয়, আমার যতটুকু জানা। কিন্তু বাবার কাছে এলাম, এলাম শক্তিদের বাড়িতে, বাবার কাছে এলাম আমি একলা। শক্তিদে বললেন, বাবা হেমন্ত এসেছে। বাবা তাকেই বললেন, যেন কিছুই জানেন না। কি রে? শক্তিদে বললেন, বাবা হেমন্ত একটা কথা বলল। কি কথা বলল? শক্তিদে বললেন, বাবা ভালো কথাই বলবে,
বাবা মৌনী।
তখন তো 60 সাল হয়ে গেছে, 60 সাল হয়ে গেছে। বাবা বললেন, বল। আমি বললাম, বাবা আমাকে দীক্ষা দিন। হঠাৎ বাবা বললেন, এখন আমি বলতে পারবো না। আমারও মুখ দিয়ে যেন বলে বেরিয়ে এলো, তাহলে কখন বলবেন? কাল, পরশু, তরশু? ঠিক এই কথা বাবার কাছে বললাম, কেমন করে বললাম তাও জানি না। বাবা বললেন, রবিবারই ভালো। আমি রবিবারে সকালবেলা এলাম সস্ত্রী, এসে বাবাকে বললাম, বাবা তাহলে দীক্ষা। বাবা বললেন, শক্তি কুমারকে বল, ও একটা দিন লিখে দেবে। এরপরে একটা দিন ঠিক হয় এবং সেই দিন আমি দীক্ষিত হই। 1961 26 জুন।
আপনারা কজন পেলেন?
সেটাই যাক, আমার সঙ্গে মনে হয় দ্বিজেন্দা ছিলেন।
দ্বিজেন্দা ছিল না,
আমার হয়েছে 26 জুন, জ্যৈষ্ঠ মাস। কে কে ছিলেন আমার মনে নেই, আর আমি তা কাউকে চিনতাম না। কলকাতা থেকে এসে ওই যতটুকু বাবার এখানে এসেছিলাম কাউকে চিন্তাবো না, আর আমাকেও কিছু চিন্তা না। সুতরাং সেটাই বলতে পারবো। তবে দ্বিজেন্দার দীক্ষার সময় আমি ছিলাম, এটা আমি জানি, তারা সস্ত্রীক দীক্ষা নিয়েছিল। কেন সস্ত্রীক বললাম? গ্রন্থি বেঁধে দেওয়া হয়েছিল আঁচলের সঙ্গে দ্বিজেন্দার চাদরে, সবাই একটু হাসাহাসি করেছিল।
আপনার উপলব্ধিটা দীক্ষার দিনে,
দীক্ষা দিনে উপলব্ধি আমার কিছুই হয়নি। দীক্ষা পাওয়ার পরে, দীক্ষার সময়ও যে গুরুকে ভক্তি করতে হয় সেটুকু আমি খুঁজে পাইনি, শ্রদ্ধা করতে হয় তাও খুঁজে পাইনি।
কি হয়েছিল?
একটা যেন করতে হয়, একটা যেন করলাম, কিন্তু দীক্ষা পাওয়ার পরে আমার চোখের জল প্রায় ঘন্টা দেড়েক অবিশ্রান্তভাবে পড়ে গিয়েছে, কেন তাও জানি না। কারণ মন তখন তমগুণে ছিল, তাই বাবাকে গুরুত্ব দিইনি, তাই গুরুত্ব পাইও নি। বাবাকে গুরুতে গুরুত্বে বড় গুরু হিসেবে বরণ করেছি, কিন্তু গুরুত্ব দিইনি, তাই আমিও জীবনে গুরুত্ব পাইনি। গুরুত্ব না দিলে কিছুতেই গুরুত্ব পাওয়া যায় না, এ হচ্ছে ইউনিভার্সাল ল। আমি যাকে গুরুত্ব দিই সেইটাই আমাকে গুরুত্ব দেয়, গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়া যায় না। আমি দিইনি, আমি পাইনি, আজও দিয়েছি বলে মনে হয় না, মুখে তো বলি, কিন্তু কোথায় সেই বিশ্বাস? ঠিক সেই বিশ্বাস হলে তখন মাথা কাঁধে যায়, শিশু দেয় করলে সকল বাঁধন কাটিয়া যায়, কোথায় সেই বিশ্বাস? সরলতাও নেই, কোথায় সেই সরলতা? হ্যাঁ, বাবা আমার হৃৎপদ্মে বসে আছেন, সে সে সরলতাও নেই, সে ঐকান্তিকতাও নেই, আর সে আন্তরিকতাও নেই। ওই যখন মন্ত্র বলি, মন্ত্রের অর্থগুলো মনে করে রেখে তখন কিছুক্ষণের জন্য মনে হয়, তারপরে সে যেখানে ছিল সেখানেই চলে যায়, আমিও তমগুণ নিয়ে যেখানে আছি সেখানেই বসে আছি। তাই প্রতিদিনই বাবাকে প্রার্থনা করি যে বাবা আপনি বলেছিলেন জগৎ ভক্ষক, প্রতিদিন প্রতি সন্ধ্যায় প্রতিবার আশ্রমে ঢুকেই বলি বাবা আমার এই মনোজগৎকে খেয়ে নিন, কারণ তমগুণের সব থেকে নিকৃষ্টতম স্তরে আমি আছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই এর থেকে বের হয়ে আসবার। দয়া ঋষি কী সহৃদৃষ্টিতেই নয় যথা নিযুক্তস্মি তথা করমি, এই মনোভাব নিয়ে যেন চলতে পারি, যে আপনি আমাকে যা করেন আমি তাই করব। কিন্তু সে মনোভাব কদাচিত এক একবার এসে পড়ে, কদাচিত, সেটা আশ্রমের মাসের প্রথম অনুষ্ঠান যে হোম হয় সেই দিনেই যখন প্রচণ্ড ক্লান্তি আসে তখন সংস্কৃতিতে বলি নেই, মুক্তিনাথকে বলি, মুক্তিনাথ আমাকে কি যা করাবার করিয়ে নিন। তারপরে সারাদিনটা যে কেমন করে কেটে যায়, তার পরের দিনও যে কেমন করে কেটে যায় আমার আর মনে থাকে, এত ঘটনা প্রতি মাসে হচ্ছে। তথাপি সীতাঙ্গনা পরিত্যাজ আমি, এ বিষয়ে একটা গল্প আছে, রাবণকে তার মন্ত্রীবর্গ বোঝাচ্ছেন যে রাম তো কিছু ক্ষতি করেনি তোমার, সীতা তো একেবারেই করেনি, তা তুমি সীতাকে ছেড়ে দাও। অনেকক্ষণ ধরে রাবণকে বোঝানো হল, যখন সকলের কথা শেষ হয়ে গেল তখন রাবণ বলছেন জানামি সীতাং স্বয়মেব লক্ষ্মী, আমি জানি সীতা সাক্ষাৎ লক্ষ্মী, জানামি রামং স্বয়মেব বিষ্ণু, রাম যে বিষ্ণু সাক্ষাৎ বিষ্ণু এটাও আমি জানি, আমি জানি আমি সব অংশে ধ্বংস হয়ে যাব, তথাপি সীতাং না পরিত্যাজামি, তবু আমি সীতাকে ছাড়ব না, আমার অবস্থা তাই, যত যাই কথা বলি না কেন, যত মন্ত্রই আওড়াই না কেন, যত মানুষ আমাকে প্রশংসা করুক না কেন, তথাপি সীতাং না পরিত্যাজামি, সেই তমগুণ থেকে আমি কিন্তু নিস্তার পাচ্ছি না। তাই মাঝে মাঝেই ওই মাসের প্রথমবারে একবার হয়তো বলি তয়া হৃষি কী সহৃদৃষ্টিতে নয় যথা নিযুক্ত স্মি তথা করমি, একবারও যদি তাই করতে পারি তাহলে অনেক পথ চলা শুরু হবে, নতুবা যেমন খাচ্ছি ঘুমাচ্ছি কোনো রকম জীবনটা কাটিয়ে দেয়া, এইভাবে জীবন চলছে, সে অবস্থা জীবনেই হয়তো আসবে না, যে পথটি পথত্রে বিচলিত পথে। অর্থাৎ তার সাধকে ইষ্টদেবতা আসবেন, পাতায় পাতা পড়ছে আর তিনি বিচলিত হচ্ছেন, ওই বুঝে ওই বুঝে এসে বললেন। এইরকম উদগ্র বাসনা কামনা দিয়ে হবে না, কারণ কামনা যখন বসে যায় বজ্রাহাতে তখন সেটা হয় বাসনা, বাসনা একবার হলে তা পরিপূরিত হবেই, কামনা নাও হতে পারে। সে আসে যায় বাসনা এসে একবার কামনা এসে যখন বসে যায় তখন তা ভোগ করতেই হবে, সেটা আমার কাছে সুখকরই হোক আর দুঃখকরই হোক, এইটুকুই আমার মনে হয়। বাবাময় জীবন করতে হলে সবসময় বলতে হবে সবসময় বলা তো দূরের কথা, দিনই একবারও বলি না আর মুখে বললেও হবে না। ওই যে বললাম মুখে বলি হরি কাজে অন্য করি, হরি বল বলা হলো না, মুখে একরকম বলে আমার যেমন প্রবৃত্তি তেমনি করব, তাহলে তাকে কি ছেড়ে দিলাম কোথায়? আমি যত ধরে বসে আছি তিনি জোর করে কিছু নেন না, তাকে দিলে তিনি নেন, এইটি আধ্যাত্মিক জগতের নীতি। তা মনটিকে দিয়ে দেওয়া তো দূরের কথা, একটা দিনেও ওই আশ্রমের অনুষ্ঠানের প্রথম দিন ছাড়া বলি না যে বাবা আমাকে যা দেখ করিয়ে নেবেন তাই করব, মুক্তিনাথ আমাকে যা করিয়ে নেবেন তাই করিয়ে দিন, তাতে ভালো খরচ যা আসে আসুক, কিন্তু সেটি যেন আমার মনের মতন হয়। আপনি ভালোটা করাবেন উইথ কন্ডিশনস, এখানে কোনো কন্ডিশন চলে না, ইষ্ট দেবতার কাছে গুরুর কাছে কোনো কন্ডিশন চলে না, কারণ যা করলে শ্রেয় হয় তিনি তাই করবেন।
দাদা বাবা নিজে এখানে উপস্থিত ছিলেন আবার মুক্তিনাথ প্রতিষ্ঠা করলেন কেন, মানে কি মনে হয়?
বাবা গুরু ছিলেন, সেই গুরু যেগুলো যে গুরু সাতার ব্রহ্ম আর নিরাকার ব্রহ্ম সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই বলতেও পারব না। এইবার যেমন দেশে প্রধান যিনি তিনি কোনো কথা তার কাছে গিয়ে বলার দরকার হয় না, এবং যেমন শুধু এই কথা নয় আইনস্টাইনের সঙ্গে যদি আমি কথা বলতে যাই তার কথা আমি বুঝব না, আমার কথা তিনি বুঝবেন না, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। তেমনি বাবা যে ধরনের গুরু ছিলেন, গু শব্দাশ্চন্দকার শব্দস্তর নিরোধকা অন্ধকার অনিরোধিত গুরু রীতি আছে, তার সঙ্গে ভাবের আদান প্রদান করা সম্ভব নয়, তাই তিনি ইষ্টদেব করে গেলেন, শুধু ইষ্টদেব করে গেলেন না তিনি বলে গেলেন বহুবার আমি নিজেকেই নিজে প্রতিষ্ঠা করে গেলাম, অর্থাৎ একবার তিনি ইষ্ট দেবতা আর একবার তিনি গুরু, একাধারে দুটোই সেখানে কমিউনিকেট করা যায়। এই আশ্রমে একবার একটা ঘটনা হয়েছিল, একজন বাবার কাছে বলতে এসেছে কিছু কথা, দুঃখের কথা হয়তো, কী কথা জানি না, এখনো কেউই জানে না, বা বললেন মুক্তি জগতের কাছে চলে যা ওইখানে সব বলে আয়। তিনি গেলেন, ফিরে আসতে বাবা বললেন বলেছিস? বলে হ্যাঁ বাবা। মুক্তিনাথ কি বললো রে? বলো বাবা মুক্তিনাথ কিছু বলেননি। আবার যা, আবার তিনি গেলেন, বাবার কথা উপেক্ষা করবার ক্ষমতা তার ছিল না, কিছুক্ষণ বাদে ফিরে এলেন কান্তি কান্তি, বাবা বললেন বলেছিস? হ্যাঁ বাবা। বাবাও জিজ্ঞাসা করলেন না কি বলেছিস, তিনিও বলতে পারলেন না, তাহলে নিশ্চয়ই কিছু তিনি শুনেছেন, মুক্তিনাথ তার উত্তর দিয়েছেন, তাই তো বাবা বললেন, বাবা ছেলে খেলা করেননি। তা তিনি মুক্তিনাথকে বলতে শুনেছেন, মুক্তিনাথকে যা বলেছেন মুক্তিনাথ তার কথার জবাব দিয়েছেন, তা ইষ্ট দেবতার গুরু এখানে পৃথক, কিন্তু যারা ইষ্টদেবতাকে গুরু ভাববেন সেটাও কিন্তু চলে, ইষ্টদেবতাকেও গুরু ভাবা চলে, কিন্তু যিনি ইষ্ট যিনি অনিষ্ট করতে পারেন না করেন না পারেন না, কারণ ইষ্ট নিয়েই তিনি, মঙ্গল নিয়েই তিনি। কিন্তু তিনি যা কিছু করবেন আমি যেমন চাইছি সেই শর্ত মেনে, তা কেমন করে হয়? সেটা কি হয়? ছোট ছেলে যে আকাঙ্ক্ষা বানান পড়া পড়ছে কিংবা অকক্ষা পড়ছে, সে তার মনোমতন শিক্ষা নেবে, এটা কোনোদিন হয় না। তাই তাকে ধমকানিও সহ্য করতে হয়, প্রহার সহ্য করতে হয়। কিন্তু আমরা যে প্রহার চাই না, বাবাও দয়ার্দ্র চিত্ত, প্রহার সহজে করেন না। করেছেন কাকে এটাও আমার জানা নেই। দয়ার্দ্র চিত্ত মানে কি ধরনের দয়া সেটা মনে করলেই আর মন আর বেশি ভাবতে পারে না। দয়া যাকে বলে, তা ইষ্ট দেবতা এবং গুরু, তাকে ইচ্ছে করলে দুটো একও করা যায়, আবার দুটো আলাদাও করা যায়। আর বাবা সঙ্গে আমরা ভাবের আদান প্রদান করতে পারি না বলে করা সম্ভব নয়, কারণ অগোচর গম্য জ্ঞানের যেখানে সীমা নেই, যিনি অসীম, তিনি সসীম হয়ে বসে ছিলেন, এই তিনি গুরু হয়ে, তা সেখানেও আমরা কমিউনিকেট করতে পারিনি, তার ভাবের সঙ্গে আদান প্রদান করতে পারিনি। তিনি আরও নিচে নেমে এলেন, সেই ইষ্ট দেবতা হলেন, সেখানেও কমিউনিকেট করতে পারি না। এমনই আমাদের মনের দিন অবস্থা, কারণ নেই সরলতা, নেই ঐকান্তিকতা, নেই আন্তরিকতা, নেই বিশ্বাস। সেই জন্যেই আমরা যেখানে ছিলাম সেখানেই পরে আছি। কিন্তু বাবাকে এই কথা বললে বাবা বলতেন, তোরা তার কি বুঝবি, এখানে আর আমার বুদ্ধি যায় না,